Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা কলকাতা থেকে প্রতিবেদন, রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক প্রসঙ্গ সহ অন্যান্য প্রতিবেদন। ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন,
করা লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে জনচলাচল হঠাৎ করেই বেড়ে গেছে। ঢাকার বাইরেও একই অবস্থা। নরসিংদীতে গরুর হাট বসেছে, সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতির ভিডিও চিত্র দেখা গেল টিভির পর্দায়। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। ঢাকায় দুদিনের তুলনায় রিক্সা বেড়েছে বহুগুণ। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষজন রাস্তায় বের হচ্ছেন। পাড়া মহল্লা সরগরম। অবস্থা দেখে র্যাবের তরফে বলা হয়েছে পাড়া মহল্লায় অভিযান চালানো হবে। র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতা দেখা যাচ্ছে। গ্রেপ্তার কিংবা জরিমানা করেও পরিস্থিতি উন্নতি হচ্ছে না। সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পর্কে হতাশা ব্যক্ত করেছেন। বলেছেন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েছে। গত ঈদের সময় আমরা বলেছিলাম কোথাও যাবেন না, যেখানে আছেন সেখানেই থাকুন, না হলে করোনা বেড়ে যাবে। বাস্তবে ঘটল তাই। প্রধানমন্ত্রী বলেন, কথা শুনলে এমন হতো না। জাতীয় সংসদে অক্সিজেন সংকট নিয়ে তুমুল আলোচনা হয়েছে। বিরোধী এমপিরা বলেন, অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তারা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে অক্সিজেনের অভাবে যারা মারা গেছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, অক্সিজেন সংকটে সুরাহা করার চেষ্টা চালাচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, এখন যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে করে শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা ঠিক হবে? জেনে শুনে তো ছেলে মেয়েদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। টিকা দেওয়ার পর খুলে দেওয়া হবে। শতকরা ৮০% মানুষকে টিকার আওতায় আনার ইচ্ছা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে মডার্নার আরও ১২,০০,০০০ ডোজ টিকা ঢাকা এসে পৌঁছেছে। গত রাতে আসে ১৩,০০,০০০ ডোজ। কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় টিকা পৌঁছানোর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টুইট বার্তায় বলেন, এই ২৫,০০,০০০ ডোজ টিকা পাঠানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো। তিনি বলেন, এটি কেবল শুরু। গতরাতে চীন থেকে সিনোফার্মের ২০,০০,০০০ ডোজ টিকা ঢাকা এসে পৌঁছেছে। এই টিকা এসেছে বাণিজ্যিক চুক্তির আওতায়। বাংলাদেশ ১.৫ কোটি ডোজ টিকা কিনেছে চীন থেকে। এই যখন অবস্থা, তখন সাতক্ষীরা থেকে একটি মর্মস্পর্শী খবর এলো। একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে আত্মহত্যা করেছেন, নাকি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। তার নাম আসগর আলী, বয়স ৫৫। ঘটনাটি ঘটেছে কলরুয়া উপজেলার ইলিশপুর গ্রামে। আত্মহত্যার আগে তিনি একটা চিরকুট লিখে যান। কলরুয়া থানার এসআই রেজাউল ইসলাম জানান, এই চিরকুট তারা উদ্ধার করেছেন। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ওদিকে গত ২৪ ঘন্টায় করোনা আরও ১৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ সময় শনাক্ত হয়েছেন ৬,২১৪ জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আনম।
৮ বছর যাবৎ বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা বন্ধ রাখার পর যুক্তরাষ্ট্রের বিখ্যাত ব্র্যান্ড ওয়ার্ল্ড ডিজনি দেশটি থেকে আবারও তৈরি পোশাক কেনার সিদ্ধান্ত নিয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এক প্রেস বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির সূত্রের বরাতে একথা জানিয়েছে। ২০১২ সালে তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড এবং ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনায় বিরাট সংখ্যক শ্রমিক নিহত হওয়ার পর পোশাক কারখানার কর্ম পরিবেশের মান নিয়ে প্রশ্ন উঠলে যুক্তরাষ্ট্রের এই ক্রেতা প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। বিজিএমএ বলেছে, ৮ বছর পর বর্তমানে পোশাক কারখানার শ্রমমান বিবেচনায় নিয়ে ওয়ার্ল্ড ডিজনি তার সোর্সিং তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় নিয়েছে। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, কাজের পরিবেশ, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও মান উন্নত করায় ওয়ার্ল্ড ডিজনি বাংলাদেশে ফিরে আসছে। প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ফিরে আসার বিষয়টি তাকে ফোনে নিশ্চিত করেছেন বলে তিনি জানান। পরে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
বাংলাদেশে এখন সমস্ত ফ্যাক্টরি আমরা কমপ্লায়েন্স এর মধ্যে, সেফটির মধ্যে নিয়ে এসেছি এবং আমরা আশা করি যে আরো বায়াররা আমাদের এখানে আসবে, আমাদের উপরে কনফিডেন্স আছে, আমরা খুব ভালোভাবে এখন সেফটি এবং ওয়ার্কারদের রাইট সবগুলো নিয়ে কাজ করছি। আমি মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ থেকে আরো ভালো ভালো ব্র্যান্ডরা এখান থেকে অর্ডার প্লেস করবে এবং সেই অর্ডার আমরা এক্সিকিউট করবো ইনশাল্লাহ।
তবে ওয়ার্ল্ড ডিজনির পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। বিশ্বে বাহারি পোশাকের অন্যতম বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা গোটানোর আগে বাংলাদেশ থেকে মূলত শিশু কিশোরদের $50 কোটি পোশাক কিনত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব ও নিরাপদ কারখানার অবস্থান বাংলাদেশে। 1987 সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির বিক্রয় কেন্দ্র বর্তমানে 300 প্রতিষ্ঠানটি নারী পুরুষের পাশাপাশি শিশু কিশোরদের পোশাক বিক্রি করে থাকে। এছাড়া খেলনা সহ নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রির জন্য জনপ্রিয় এই কোম্পানিটি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। আমাদের অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
ভারতের সঙ্গে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির পিছনে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ নিয়ে ফ্রান্স সরকারিভাবে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে। এজন্য ফরাসি আর্থিক তদন্তকারী সংস্থা PNF এর নির্দেশে একজন বিচারক নিযুক্ত হয়েছেন, যিনি এই তদন্ত পরিচালনা করবেন। মোদী সরকারের আমলে 2016 সালে ভারত ফ্রান্সের কাছ থেকে 36টি রাফাল যুদ্ধবিমান কিনবে বলে 59,000 কোটি টাকার একটি চুক্তি করে। এর আগে ভারতের সঙ্গে 126টি রাফাল কেনার যে চুক্তি হয়েছিল, রাফালের উৎপাদনকারী সংস্থা দাসাউ সেটি বাতিল করে দেয় এবং নতুন চুক্তি সই হয়। ফরাসি অনুসন্ধানী ওয়েবসাইট মেদেয়াপার এই খবর দিয়েছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবারই বলে এসেছেন এই চুক্তির পেছনে দুর্নীতি আছে, তার তদন্ত হোক। তার অভিযোগ ছিল নরেন্দ্র মোদী স্বয়ং সেই দুর্নীতির জন্য দায়ী। তিনি সরকারি বিমান নির্মাণকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্যাল লিমিটেডের বদলে তার পছন্দের লোক অনিল আম্বানিকে ওই অত্যাধুনিক যুদ্ধ বিমান ভারতে তৈরির বরাত পাইয়ে দিয়েছেন, অথচ অনিল আম্বানির যুদ্ধ বিমান দূরে থাক, কোনোরকম উৎপাদনের অভিজ্ঞতা নেই, পরিকাঠামোও নেই। PNF জানিয়েছে আর্থিক দুর্নীতি, কালো টাকা সাদা করা, প্রভাব খাটানো ও স্বজন পোষণ এই চারটি অভিযোগের তদন্ত হবে। এছাড়া এই চুক্তির জন্য কেউ দালালি বাবদ অর্থ পেয়েছে কিনা তাও দেখা হবে। আজ শনিবার কংগ্রেসের মুখপাত্র বলেছেন প্রধানমন্ত্রী মোদী এবার এগিয়ে আসুন এবং এ বিষয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ডাকুন, যেখানে নিরপেক্ষভাবে রাফাল চুক্তির পেছনে দুর্নীতির অভিযোগের তদন্ত হতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হোয়াইট হাউস ঘোষণা করেছে 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের ছুটির আগে 70% প্রাপ্তবয়স্ক আমেরিকানদের সম্পূর্ণ বা আংশিকভাবে কোভিড ভাইরাসের টিকা দানের যে লক্ষ্যমাত্রা প্রেসিডেন্ট জো বাইডেন নির্ধারণ করেছিলেন তা পূরণ করা সম্ভব নয়। টিকা নিয়ে অনেক আমেরিকান যে এখনও সন্দিহান তাদের জন্য টিকা সম্পর্কিত শিক্ষামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকা কংগ্রেস সংবাদদাতা ক্যাথরিন জিপসনের রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
হোয়াইট হাউস ঘোষণা করেছে যে 4 জুলাইয়ের মধ্যে 70% প্রাপ্তবয়স্ক আমেরিকানদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করা সম্ভব নয়। তবে যুক্তরাষ্ট্রে 2020 সালের মার্চ মাসের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচাইতে নিম্নে। তবে একটা যে সমস্যা সেটা কম বয়সী আমেরিকানদের নিয়ে। হোয়াইট হাউসের COVID-19 রেসপন্স কোঅর্ডিনেটর জেফ জেন্স বলেন,
particularly with 18 to 26 year olds. আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে, বিশেষ করে 18-26 বছর বয়সীদের নিয়ে। বাস্তব দিকটি হচ্ছে অনেক তরুণ আমেরিকানই মনে করেন COVID-19 এমন কিছু নয় যে তাদের উপরে এর প্রভাব পড়বে।
হোয়াইট হাউস ঘোষণা করেছে যে 30-ঊর্ধ্ব বয়সের 70% আমেরিকান একটি বা দুটি টিকা নিয়েছেন। ওদিকে রোগ নিয়ন্ত্রণ এবং নিরাময় কেন্দ্র জানিয়েছে যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণাঙ্গ বা নানা বর্ণের জনগোষ্ঠীতে টিকা নেওয়ার হার বেড়েছে, তবে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বলছেন আরও কাজ করার প্রয়োজন। ডেমোক্রেটিক দলের সেনেটর প্যাটি মোরি জানালেন,
টিকা না নেওয়ার পেছনে যে দ্বিধা, ভুল তথ্য এবং আরও যে অন্যান্য ইস্যু বা বাধা রয়েছে, আমরা যদি সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি না দেই তাহলে অনেক রাজ্য এবং এলাকায় আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব না।
প্রায় 0.5% আমেরিকান ইভেঞ্জেলিক্যাল ক্রিশ্চান টিকা নেবেন না জানিয়েছেন, তবে এক ধর্মতত্ত্ববিদ আইন প্রণেতাদের বলেছেন যে এই দ্বিধার কারণেই বিশ্বব্যাপী একটা প্রভাব পড়বে। ডিউক বিশ্ববিদ্যালয়ের ডিউক ডিভিনিটি স্কুলের অধ্যাপক ধর্মতত্ত্ববিদ ক্রিটিস চ্যাং বললেন,
বিশ্বব্যাপী আমেরিকান ইভাঞ্জেলিক্যাল সংস্কৃতি এশিয়া এবং আফ্রিকার কিছু অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ইতোমধ্যেই বিশ্বব্যাপী আমরা ভুল তথ্য এবং ভীতি ছড়িয়ে দিয়েছি, বিশেষ করে সামাজিক মাধ্যমের সাহায্যে।
প্রাপ্তবয়স্ক আমেরিকানদের মধ্যে 20-30% টিকা না নিলেও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশাবাদী যে শীতকালে চতুর্থবারের মতো ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হবে না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ এর পরিচালক ডক্টর অ্যান্থনি ফাউচি বললেন,
I don't think even under those circumstances that you're going to see things like 1,000 deaths.
এই পরিস্থিতিতে আমরা একদিনে 1,000 মানুষকে প্রাণ হারাতে দেখব সেটা আমি মনে করি না। আমার মনে হয় এটা একটু বেশি, তবে বিপদ রয়েছে। বাস্তবে এটা বিপজ্জনক হয়ে দাঁড়াবে যারা টিকা না নিতে বদ্ধপরিকর, আর সেখানেই স্থানীয় পর্যায়ে সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে।
গত সপ্তাহের গোড়ার দিকে হোয়াইট হাউস জানিয়েছে যে কৌশলগত চ্যালেঞ্জের কারণে জুন মাসের শেষে বিশ্বময় 8 কোটি টিকা বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তাতে সমস্যা দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র নিজেদের টিকা প্রাপ্তির হার বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে।
আনিস আহমেদের একটি সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্ট।
আজকে আমাদের বিশিষ্ট অতিথি হচ্ছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির হেপাটোলজি বিভাগের প্রফেসর মামুন আল মাহতাব। প্রফেসর মামুন আল মাহতাব, আপনাকে স্বাগতম।
আপনাকে অনেক ধন্যবাদ।
এই যে একটু আগে আমি বলছিলাম যে COVID-19 সংক্রমণ কিন্তু বাংলাদেশে তুলনামূলকভাবে বাড়ছে এবং কখনো কখনো তা বাংলাদেশের আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, এর কারণ কি মূলত?
এর কারণ আসলে দুটো। একটা হচ্ছে যে গত দুবার যখন আমাদের এখানে দুটো ওয়েভ এসেছিল তখন আমরা যেটা দেখেছিলাম যে টিপিক্যালি রাজধানী শহর বা বড় শহর থেকে সেটা ছড়াতে শুরু করেছিল, আমরা কঠোর বিধি নিষেধ বা লকডাউন সেটা কঠিনভাবে বা ধীরে যেভাবে ইমপ্লিমেন্ট করেছি বাস্তবায়নের কারণে এবং মানুষের সচেতনতায় ঢাকার বাইরে খুব বেশি ছড়াবার আগেই ঢেউগুলো থেমে গেছিল বা নিয়ন্ত্রণে চলে এসেছিল। এবার পরিস্থিতিটা দুই কারণে ভিন্ন। এক হচ্ছে যে এবার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হচ্ছে, যা আপনি যথার্থই বলেছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের উৎপত্তি ভারতে, ফলে প্রথমে আমরা দেখছি যে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো এটা ছড়িয়েছে, এখনো সেখানে তাণ্ডব তৈরি করছে এবং ধীরে ধীরে দেশের ভিতর দিকে এগিয়ে আসছে এবং সেটি ঠেকানোর প্রচেষ্টায় আপনি যদি দেখেছেন যে আমরা প্রথমে আমাদের রাজধানীর চারপাশে যারা জেলাগুলোতে লকডাউন বাস্তবায়ন করছিলাম আর তারপরে দেশব্যাপী আর ইদানিং তো গতকাল থেকে সারা দেশব্যাপী কঠোর লকডাউন এবং এমন কিছুনা মোতায়েনের মতো পরিস্থিতির উদ্ভব হয়েছে। এটি একটি যে এটি এবার পেরিফেরি থেকে সেন্ট্রালি আসছে। আর যেটি বলছিলাম যে ভারত ডেল্টা ভ্যারিয়েন্ট যা 50% বেশি সংক্রমণশীল, আর এই দুটো বড় কারণ। আর তৃতীয় যে কারণটি আমার কাছে মনে হচ্ছে যে আমরা কিন্তু বরাবরই একটু রিলাক্টেন্ট ছিলাম কোভিড এর ব্যাপারে, এবার কেন যেন সেই রিল্যাক্টেন্স এর মাত্রাটা একটু বেশি ছিল। যদিও আমরা দেখেছি ভারতের সাম্প্রতিক সময় কোভিড দুর্যোগ, আমার কাছে এটি মনে হয় যে বরাবর ঢাকা থেকে শুরু হয়, ঢাকায় মিডিয়া অ্যাটেনশনটা বেশি পায়, ঢাকার হাসপাতালকে দ্রুত ভরে যায়, তাতে মানুষের মধ্যে আতঙ্ক কিংবা সচেতনতা একটু তাড়াতাড়ি জাগে। এবার যেহেতু বাইরের জেলাগুলোতে হয়েছে, মানুষ কেন যেন এত কিছু শুনেও জেনেও এটি খুব একটা আমলে নেয়নি, যেই কারণে বোধ হয় এটি একটু বেশি বাড়ছে এবার।
তো এই সংকট প্রতিকার বলুন, প্রতিরোধ বলুন, এর উপায়টা কি?
উপায় হচ্ছে দুটো, দীর্ঘমেয়াদী উপায় হচ্ছে টিকা, আর তাৎক্ষণিক উপায় হচ্ছে লকডাউন। এটা আমরা সবাই জানি। এখন এই লকডাউন বাস্তবায়ন আমাদের মতো দেশের জন্য কিন্তু একটি কঠিন চ্যালেঞ্জ, এটা আমরা সবসময় জানি। কারণ এত ঘন বসতিপূর্ণ দেশে যথেষ্ট সংখ্যক মানুষ এখনো সেভাবে কোভিড পরিস্থিতি অনুধাবন করতে পারছেন না। পাশাপাশি আমরা দেখছি যে বাধ্য হয়ে কলকারখানাগুলো চালু রাখতে হচ্ছে। নানান লোকে নানা কথা বলতে পারেন যে কলকারখানাগুলো কেন বন্ধ করে দেওয়া হলো না। হ্যাঁ, এটাও বাস্তবতা, আমরা গত রোজার সময় দেখেছি যে ছুটি রোজারিদের আগে ছুটি কমিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিকদের চাপে ছুটি বাড়ানো হয়েছে। এবং যদি কলকারখানাগুলো বন্ধ করা হতো, আমরা কলকারখানাগুলো খোলা রাখা সত্ত্বেও কিন্তু ঢাকার বাইরে মানুষকে দরে দরে যেতে দেখেছি। কলকারখানাগুলো বন্ধ করে দিলে আরো বেশি সংখ্যায় মানুষ ঢাকার বাইরে যেত, ফলে যাওয়ার সময় আরো বেশি কোভিড সংক্রমণের ঝুঁকি বাড়তো এবং তারা যখন ফিরে আসতো আবার ঢাকায়, তখন তারা ফেরি ফেরি থেকে ঢাকায় আবার বেশি করে কোভিড নিয়ে আসতো, সেই সংখ্যাটা থেকে যেত। আমার কাছে এটি মনে হয় যে বাস্তবসম্মত ভাবে যতদূর যা করে তা করা হচ্ছে, কিন্তু এবারে কিন্তু খালি সচেতনতার উপর নির্ভর করলে হবে না। এটা সরকারও খুব ভালোভাবে উপলব্ধি করছেন। আমাদের কতগুলো জায়গায় জোর দিতে হবে, একটা হচ্ছে যে স্থানীয় প্রশাসনের সাথে রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের সমন্বয় করা, যেটি করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে সচেতন করা তার চেষ্টা বরাবরই ছিল, কিন্তু এবার এনফোর্সমেন্টের ব্যাপারটিও সামনে আসছে। কারণ এবার যদি এনফোর্স না করা হয়, অর্থাৎ যারা লকডাউন দেখতে বা ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে যদি বাধ্য না করা হয়, যদি ফাইন না করা হয়, জেলে না নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ভারতের মতো বিপর্যয় আশঙ্কা করতেই পারি। এবং আমরা দেখছি সেই জায়গাটাতে অন্তত প্রথম দুদিনে আইন শৃঙ্খলা তৎকালীন বাহিনী যথেষ্ট তৎপর ছিলেন।
পরিশেষে একটা আরে একটা বিষয় জানতে চাই, আপনি একটু আগেই বলছিলেন যে দীর্ঘমেয়াদী সমাধান হচ্ছে টিকা। এই টিকা নিয়ে বাংলাদেশ একটা সমস্যায় পড়েছিল, কেবলমাত্র ভারতের উপর নির্ভর করছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ভারত নিজেই সংকটে পড়েছিল এবং টিকা বাংলাদেশে পাঠানো সম্ভব হয়নি। তো এখনকার পরিস্থিতি কি, মানে আমরা কবে নাগাদ, সরকার যদিও বলছেন যে জুলাইয়ে টিকা পূর্ণাঙ্গ ভাবে দেওয়া সম্ভব হবে, আদৌ কি সেটা সম্ভব হবে?
আমি কিন্তু টিকার সংকটকে একদমই ধর্তব্যে আনতে চাই না। ধরুন ভারত সংকটে পড়েনি বা ভারত সংকটে পড়া সত্ত্বেও আমাদেরকে টিকা সরবরাহ করে গেছে, তাতে কি হতো? আমার 1.5 কোটি বেশি মানুষ আজকে সুরক্ষিত থাকতো, দেশ কিন্তু এই সংকটেই থাকতো। ফলে টিকা নিয়ে আমার দ্বন্দ্বের জায়গাটি নেই। আমি যেটা মনে করি যে আজকে যখন আমি আপনার সাথে সংযুক্ত হচ্ছি, আমরা টিকা নিয়ে একটা প্রেক্ষাপট আলোচনা করছি। যদি আপনি আমাকে 3-4 মাস পরে আবার আহ্বান জানান, তখন আমাদের আলোচ্য বিষয়বস্তু থাকবে যে আমাদের হাতে এত টিকা আসছে বা আসবে, আমরা এই টিকাগুলো কিভাবে ব্যবস্থাপনার আওতায় আনবো। আমি এটি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ দেখুন না, প্রথম যে কথাটি আপনি বললেন যে একক সোর্স, বাংলাদেশ কিন্তু কখনোই শুধুমাত্র ভারতীয় সোর্সের উপর নির্ভর করেনি। এটি ছিল আমাদের দ্বিতীয় সোর্স, আমাদের প্রধান সোর্স ছিল কোভ্যাক্স কোয়ালিশন, যেখান থেকে আমাদের প্রায় 3 কোটি মানুষের জন্য টিকা পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতের সেরাম ইনস্টিটিউট ছিল কোভ্যাক্স কোয়ালিশনের প্রধান সরবরাহকারী, ভারত দামাদলে পড়ে যাওয়াতে সেই সরবরাহ চেইনটা ভেঙে গিয়েছিল। আমরা কিন্তু এখন জানি যে জনসন এন্ড জনসনের 7 কোটি টিকা আগামী বছর জুনের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে আমাদের হাতে আসবে, অর্থাৎ 7 কোটি মানুষ সেখানে টিকা পাবে। আমরা যখন আলোচনা করছি, তখন আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে চীন থেকে বাংলাদেশ বিমানের কার্গোবাহী বিমান রওনা হয়ে গেছে। আমরা আজ রাতেই কিন্তু মডার্না টিকা পাবো, কালকে সকালে মডার্না টিকা পাবো, এবং কালকে বিকালে বোধহয় আমরা চীনে আরো কিছু টিকা পাবো।
প্রফেসর মামুন আল মাহতাব, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা, আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
আমিও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, যথারীতি আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই একজন শ্রোতা বন্ধুর সঙ্গে টেলিফোনে কথা বলবো।
ওই প্রান্তে আছেন আলাউদ্দিন আহমেদ কুষ্টিয়া বাংলাদেশ থেকে।
আচ্ছা, হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন আহমেদ কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা, আপনি তো আমাদের দীর্ঘদিনের শ্রোতা, আগে এক সময় প্রচুর চিঠি লিখতেন এবং আমাদের হ্যালো ওয়াশিংটনেও নিয়মিতভাবে যোগ দিতেন, তো আপনি বলুন কিভাবে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করলেন, মনে আছে কি?
আমি অনেক আগে থেকে শুনি আপনাদের অনুষ্ঠান, আমেরিকা অনেক আগে থেকে বলতে পারেন, সেই আজকে না হলো অনেক বছর হবে, তো মাঝে তো খুবই শুনতাম, মাঝে প্রত্যেকটা অনুষ্ঠানই আমি শুনেছি, তারপরে আপনাদের চিঠিপত্রের জবাব আর বিভিন্ন প্রোগ্রামও আমি অ্যাটেন্ড করেছি, আজকে অনেকটা বলতে পারেন কয়েক বেশ কিছুটা গ্যাপের পরে কথা বলছি।
হ্যাঁ, আমাদেরও মনে আছে এক সময় আপনি আমাদের ডাক যোগে চিঠি পাঠাতেন, হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে যোগ দিতেন, আমার মনে আছে সেটা, কিন্তু আপনার কি সালটা মনে পড়ে যে কখন থেকে আমাদের অনুষ্ঠান শোনা শুরু করেছেন? তো সেই আশির দশকের অনুষ্ঠানগুলো শুনতেন, তখনকার অনুষ্ঠানগুলোর সঙ্গে এখনকার অনুষ্ঠানের কোনো মিল বা অমিল পান কি, বা কেমন লাগছে?
এখন তো প্রযুক্তিগত ভাবে অনেক ডেভেলপড হয়েছে আর অন্যান্য বিষয়ে অনেক পরিবর্তন আসছে, তখন ধরেন চিঠিপত্র আমরা বেশিরভাগ চিঠি লিখতাম বাই পোস্টে, চিঠি লিখতাম, সে একটা অন্যরকম অনুভূতি ছিল, যেন অনেকটা বলা চলে সে ক্লাসিক্যাল ওয়েতে সেই পেন নিয়ে সুন্দর প্যাড নিয়ে বসে লিখতাম, তো তখনকার যে একটা ছিল যেন একটা অকৃত্রিম ব্যাপার ছিল, এখন কৌশলগত ভাবে অর্থাৎ টেকনোলজি অনেক ডেভেলপড হয়েছে, যেমন রেডিও, তখন তো ধরেন রেডিও অনেকগুলো রেডিও ছিল, আমার বড় ছিল ছোট সাইজে ছিল, ভুয়া কয়েকটা রেডিও আমাকে দিয়েছিল, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন অ্যাটেন্ড করেছি বিশেষত লিসনার্স
শ্রোতা সম্মেলনে যখন আপনারা যোগ দিতেন, শ্রোতা সম্মেলনে পেয়েছিলেন?
জি জি জি, লাস্ট আমরা একে পেয়েছি, আপনার রোকে হায়দার আসছিলেন, যশোর আসছিলেন, ওখানে আমিও ছিলাম, এটাও অনেক ভালো বলতে হবে, কারণ যুগের সাথে তাল মিলিয়ে এখন যে অবস্থা এটা ভালোই বলতে হবে, অর্থাৎ একটা শার্প ডিফারেন্স অবশ্যই এসেছে, তখন এই ধরনের প্রযুক্তিগত ব্যাপার ছিল না, এখন ইন্টারনেট যেকোনো সময় সেভ করা থাকে, আমরা শুনতে পাচ্ছি,
ইমেলের মাধ্যমে বা অন্য কোনো ফরম্যাটে এখন যোগাযোগ করার সুযোগ অনেক বেশি।
জি,
এবং
জি জি, অফকোর্স,
আপনি ঠিক বলেছেন, খুবই উন্নততর হয়েছে, এটা
ইমেলে হয়েছে, ধরেন যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ওয়াইফাই, আমরা এখন অতি দ্রুত কথা বলতে পারছি, তখন তো টেলিফোন আমাদের এই বাংলাদেশে এন্ড থেকে টেলিফোন করা তো একটা অন্যরকম অস্বাভাবিক ব্যাপার,
আপনাদের কাছ থেকে একটা সময় গেছে যখন হাজারের ওপরে আমরা চিঠি পেতাম প্রতি সপ্তাহে, মানে এখন ভাবতেও অবাক লাগে, এখন কিন্তু দ্রুত সবকিছু পাল্টে গেছে, কিন্তু ইমেল যে হাজার খানেক পাচ্ছি সেটা কিন্তু না, আজকাল ইমেলই আসছে না, চিঠিপত্র আর কেউ লিখছে না।
এই প্রসঙ্গে আমি একটু যোগ করতে চাই, সেটা হয়েছে কি, মানুষের ব্যস্ততার একটা স্মুথনেস নষ্ট হয়ে গেছে, হয়তো দেখা যায় কোনো এজ ডিফারেন্স নেই, যে ওই মোবাইলটা নিয়ে বসেছে অথবা ওই যে বিভিন্ন ফেসবুক এটা নিয়ে বসেছে, এজন্য একটু বেখেয়ালি হয়ে ওর সাথেই যোগাযোগ করে রাখছে, দেখা যায় 10টা হয়ে গেছে, রাত 9টা হয়ে গেছে, 12টা হয়ে গেছে, মানে এটা একটা পরিবর্তন আসছে। আর যে চিঠি লেখার কথা বললেন, চিঠি লেখাটা একটা অন্যরকম আমেজ ছিল, আমি বহুদিন চেষ্টা করেছি এই ধরনের ইদানিং কালে কয়েক বছরের মধ্যে, যে আমার কাছের একদম থাকে এক জায়গায়, ওকে একটা আমি একটা চিঠি লিখবো, যে পোস্টম্যান যে ওকে যাতে দিয়ে আসে, ওদের তো একটা এক্সপ্রেসড হয়, আসলে সেই আরম্ভটাই আস কয়েক বছরের মধ্যে হয়নি, আমি কিন্তু কিনেও রেখেছিলাম অথচ লেখা হয় নাই, তো এখন ঘটনা হচ্ছে আপনার ফিলিংসটা ওই ধরনের যেন নেই। তবে আপনাদের যে উদ্যোগটা, এই উদ্যোগ থাকলে হয়তো সেই গ্যাপটা ফিল আপ হবে।
চটজলদির কথা বলছিলেন যে সহজেই সবকিছু পাওয়া যায়, এখন যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান অথবা ফেসবুকে যান, খুব জলদি এবং চোখ বুলিয়েই সারা বিশ্বের খবর নিয়ে নিতে পারবেন। নতুন আঙ্গিকে নতুন ঢঙে আমরা সাজিয়েছি আমাদের ফেসবুক, আশা করি আপনাদের ভালো লাগবে, সেটা আপনারা দেখবেন আশা করি। এবং
বিভিন্ন ভাবে দেখে গেছে, যেমন আপনি পরিবেশগত নিয়ে একটু ব্যাপার নিয়ে যদি একটু আলোচনায় আপনাদের মধ্যে আপনার এতে রাখেন, তাহলে দেখা যাবে যে অনেকে এই ইন্টারেস্ট এরিয়ার মানুষগুলো তারা একটু মানে কানেক্ট হয়ে যাবে। যেমন ধরেন এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে বাংলাদেশে একটা ব্যাপক আলোচনা হয় বা মানুষ আগ্রহ আছে, এইটা একটু আপনারা যদি কনসিডারেশন নিয়ে আসেন তাহলে আমার মনে হয় একটা গ্রুপের আপনার বেশ একটা লেভেলে শ্রোতা পাবেন।
এটা খুবই চমৎকার বললেন। তবে আপনার এই চিঠির আপনার যে বক্তব্যের একটু আগে যাই, আপনি ওই যে অন্তরের কথা বলেছেন, আমরাও কিন্তু এখানে বহু চিঠি আমরা সর্ট করতাম, একটা সময় ছিল যখন আমাদের ওটা খুব ভালো লাগতো, একটা অন্তরের সাথে চিঠি লেখা, চিঠি পড়ছি, আপনাদের চিঠির উত্তর দিচ্ছি, কিন্তু এখন যেন একটু যান্ত্রিক কিন্তু ফাস্টার।
আমরা কিন্তু একসময় খুব ভালো ভালো চিঠি যেগুলো পেতাম, আমাদের একটা বোর্ড ছিল, বোর্ডের মধ্যে আটকে রাখতাম, ডব্লিউ আনোয়ার যখনই চিঠি পাঠাতেন উনি কিন্তু হাতে ছবি এঁকে আমাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে নানা রকম ছবি এঁকে আমাদের নাম করে পাঠাতেন, খুব ভালো লাগতো সেই সমস্ত ছবি দেখতে।
অনুভূতি ছিল অন্যরকম।
হ্যাঁ নিশ্চয়ই।
জামান সিদ্দিকী স্যার তো আপনাদের সাথে বহুত যোগাযোগ ছিল, জামান সিদ্দিকী, হ্যাঁ জামান সিদ্দিকী।
আমি ওনাকে পাইনি কিন্তু আমি অনেক শুনেছি ওনার গল্প, খুবই ডেডিকেটেড ছিলেন। তবে আপনি যেরকম ক্লাইমেট চেঞ্জের কথা বললেন, আমরা কিন্তু এই বিষয় নিয়ে আমরা কিন্তু সব সময় কভার করি। এই কিছুদিন আগেও হোয়াইট হাউস থেকে ক্লাইমেট চেঞ্জের উপরে যে শীর্ষ সম্মেলনটা করা হলো, সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যোগ দিয়েছিলেন, দুদিন ব্যাপী হয়েছিল, এটা কিন্তু আমরা মানে সার্বিকভাবে একেবারে বিস্তারিত ভাবে আমরা কভার করেছি। তো এইসব জিনিসগুলি কিন্তু আমরা সবসময় প্রচার করে থাকি।
আমি একটু যোগ করতে চাই, সেটা হলো ধরেন আমার এই বাংলা অনুষ্ঠানটা কিন্তু ফোকাস হওয়া দরকার বাংলাদেশটা ব্যাপী, বুঝছেন তো, বাংলাদেশের মানুষগুলোর যে ইন্টারেস্ট এরিয়া আছে সেইদিকে যদি আপনি ফোকাস করেন দেখবেন আপনার শ্রোতা বেড়ে যাবে।
আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। আর আপনি তো জানেন আমাদের রিপোর্টার, আমাদের স্ট্রিঙ্গার যারা আছেন বাংলাদেশে, তারা সবসময় মনোযোগ দিচ্ছেন যে বাংলাদেশের মানুষের জন্য এবং বাংলাদেশের কি কি বিষয়ের উপরে নজর দিলে ভালো হয় সেই দিকটায় কিন্তু ওনারা দৃষ্টি রাখছেন। তো আজকে তো হাতে সময় নেই, আজকে উঠতে হয়।
আমি একটা কথা বলছি, ওই যে জলবায়ু এবং বাংলাদেশের যে নদী নালা খাল বিল, এটার সঙ্গে উনি যে একটা সম্পর্ক এনেছেন এবং বাংলাদেশের কনটেক্সটে, এটা কিন্তু খুবই খুবই ভালো একটা,
হ্যাঁ চমৎকার একটা বিষয় টেনে এনেছেন সত্যি তাই। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও এবং সমস্ত শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি।
কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করে আজকে উঠতে হয়।
হ্যাঁ, আমাদের কাছে চিঠি লিখেছেন, বরাবরই লিখে থাকেন, প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, উনি লিখেছেন বেহালা কলকাতা থেকে, ওনার পরামর্শ এবং অনেক উদ্যোগের কথা জানিয়েছেন, এগুলো আমরা সময় মতো আমাদের কর্তৃপক্ষের কাছে জানাবো। আমরা চিঠি পেয়েছি হরিদাস রায় পঞ্চগড় বাংলাদেশ থেকে। সতীক হাতি উনি লিখেছেন রগড়া ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গ থেকে। ভাই আপনাদের চিঠি পেয়েছি এবং আপনাদের বক্তব্য, আপনারা সুন্দর করে চিঠি লিখেছেন, সুলিখিত চিঠির জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আমাদের কাছে আপনারা সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা আমাদের ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য, প্রশ্ন আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না।
আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
মিতালি রাশোর, আজ এ পর্যন্তই।
আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১১টা। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা।